Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون
ان آیات کا ترجمہ ہے
এই আয়াতগুলোর অনুবাদ হলো হে যারা ঈমান এনেছ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত আখ্যা দিও না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারছ না আমরা অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ভীতি ক্ষুধা ধন সম্পদ প্রাণ এবং ফল ফলাদির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও তাদেরকে যারা যখন কোন বিপদ আসে বলে নিশ্চয় আমরা আল্লাহরই এবং আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তনকারী এরাই ওই সকল লোক যাদের প্রতি তাদের প্রভুর পক্ষ হতে আশিস এবং রহমত বর্ষিত হবে এরাই হেদায়েত প্রাপ্ত সম্প্রতি ইন্দোনেশিয়ায় পাশবিকতা এবং রক্তপাতের ঘটনা ঘটিয়ে আহমদীয়দের বিরোধীরা যেই তিনজন আহমদীকে শহীদ করেছে সে কারণে পৃথিবীর সকল আহমদী ব্যথা ভারাক্রান্ত কিন্তু যেভাবে চিরাচরিতভাবে আহমদী খোদাতালার নির্দেশ মান্য করে জামাত আহমদিয়া সমষ্টিগতভাবে এবং প্রত্যেক আহমদী মোমেন হিসাবে প্রত্যেক আহমদের এটি রীতি যে আমরা ধৈর্য প্রদর্শন করি আমাদের প্রাণ সম্পদ এবং সকল প্রকারের ক্ষয়ক্ষতি খোদা তালার সন্তুষ্টির খাতিরে আমরা সহ্য করি। আর এটি বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহরই, তার দিকেই আমরা প্রত্যাবর্তনকারী। আল্লাহ তাআলা মোমেনদের পরিচিতি হিসাবে এ কথাই উল্লেখ করেছেন যে এটি মোমেনের পরিচয়। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আজ আহমদীদের তুলনায় বেশি কে বুঝে এবং উপলব্ধি করতে পারে। শত্রু বারংবার আমাদের সাথে এই ব্যবহারই করে, আর আমরা বারবার এই আয়াতগুলো সামনে রেখে তেলাওয়াত করি এবং এই আয়াতগুলোর পুনরাবৃত্তি করি। প্রাণ ও সম্পদের ত্যাগ এবং কোরবানি ইন্দোনেশিয়ার আহমদে দিক বা এই ত্যাগ পাকিস্তানের আহমদে স্বীকার করুক বা পৃথিবীর অন্য যে কোনো দেশের আহমদেই হোক না কেন, মোমেন সুলভ আচরণের প্রেরণা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এক আহমদের হৃদয়ে ফুৎকার করেছেন, তা পৃথিবীর সকল আহমদের মাঝে সকল স্থানে বসবাসকারী আহমদের এটি সমমূল্যবোধ। আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ক্ষয়ক্ষতির আমরা সম্মুখীন, আর খোদার সন্তুষ্টির সন্ধানে যে কোরবানি আমাদের দিতে হচ্ছে, এমন পরিস্থিতিতে আমাদের এই উত্তরই শেখানো হয়েছে, এই উত্তর দেওয়ার নসিহত করা হয়েছে। আর একই উত্তর আমাদের মনিব এবং নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই প্রেরণাই সাহাবাদের হৃদয়ে তিনি সঞ্চার করেছিলেন, যারা এর ব্যবহারিক এবং জীবন্ত দৃষ্টান্ত ছিলেন। বরং সকল নবীর মান্যকারীদের জন্য তাদের শত্রুরা যখন জীবন দুর্বিষহ করে তোলে, বরং সকল যুগের ফেরাউন ইমান আনয়নকারীদের যখন মৃত্যু বা সত্যকে অস্বীকার করার মাঝে একটি বেছে নেয়ার শর্ত দেয়, তখন ইমান আনয়নকারীরা সবসময় নিজেদের ইমানের দাবি করেছেন। হযরত মুসার যুগে জাদুকরদের সামনে যখন এটি স্পষ্ট হয়ে যায় যে আমাদের জাদুর মোকাবেলায় হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যা উপস্থাপন করছেন, এটি জাগতিক কোনো জাদু নয়, কোনো ভেলকিবাজি নয়, বরং এটি ঐশী সমর্থন যা তার পক্ষে প্রকাশিত হচ্ছে। এটি এমন একটি নিদর্শন যার জাগতিক ষড়যন্ত্রের বলে বলিয়ান হয়ে মোকাবেলা করা যায় না। আমাদের সামনে সত্য স্পষ্ট হয়ে গেছে, হযরত মুসা আলাইহিসসালাম যেই পয়গাম দিয়েছেন তা ঐশী বাণী। যখন তারা এটি বুঝতে পেরেছেন, তাৎক্ষণিকভাবে তারা ঈমান এনেছেন, তখন ফেরাউনের ফেরাউনিয়ত বা তার আত্মাভিমানে বড় আঘাত লাগে। সে রাগে লাল হয়ে যায়, রক্তিম হয়ে যায় তার চেহারা। সে বলে যে তোমাদের এই কর্মের বা ঈমান আনার এমন শাস্তি আমি তোমাদেরকে দেব যা চিরকাল স্মরণ থাকবে তোমাদের। তখন ঈমান আনয়নকারীরা ফেরাউনকে এই উত্তরই দিয়েছিলেন যে আমরা তোমাকে আল্লাহর নিদর্শনের উপর প্রাধান্য দিতে পারি না, খোদার প্রতি ঈমানের উপর প্রাধান্য দিতে পারি না। ফাকদে মা আনতাকাদ ইন্নামা তাকদে হাদিহিল হায়াতিদ দুনিয়া। অতএব আমাদের ঈমান, আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য যত শক্তি পারো প্রয়োগ করো, তুমি শুধু আমাদের এই ইহজাগতিক জীবনেরই অবসান ঘটাতে পারবে। কিন্তু ঈমান আনার পর খোদা তালার সন্তুষ্টির জন্য নিবেদিত হয়ে আমরা যা পাব তার তুলনায় অনেক বড়, যার কথা তোমার রাজত্ব ভাবতেও পারে না। সুতরাং মুসার মান্যকারীরা যদি এ ধরনের ইমান, ইমানের শক্তি দেখাতে পারেন, তাহলে আমরা সেই সর্বশ্রেষ্ঠ রসুল এবং খাতামান নবীনের মান্যকারী, যার উপর কাম সম্পূর্ণ এবং কামেল শরীয়ত নাজল হয়েছিল, যা মেনে আমরা ইমানের পরম মার্গে উপনীত হতে পারি। আর এছাড়া রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী অনুযায়ী আগত সেই প্রতিশ্রুত মসীহকে মান্যকারী, যিনি ইমানকে সুরাইয়া নক্ষত্র থেকে নিয়ে এসে উপর্যপরি বা ধারাবাহিক নিদর্শনের মাধ্যমে আমাদের ইমানকে দৃঢ় করেছেন। অতএব আমরা কি আজকের ফেরাউন এবং ফেরাউনের চেলাদের ভয়ে নিজেদের ইমানকে নষ্ট করব? যেখানে খোদা তাআলা আমাদেরকে অবশ্যই সাবেরেনে শুভ সংবাদ দিচ্ছেন, আমাদের ধৈর্য প্রদর্শন এবং জীবন উৎসর্গ করার কারণে চিরস্থায়ী জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। অতএব যারা ইমানের এমন পর্যায়ে উপনীত, তাদেরকে না ধমকি পূত পবিত্র লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে, না চরম অত্যাচার ও বর্বরতা ইমান থেকে বিচ্যুত করতে পারে। অতএব হে আহমদীয়তের শত্রুরা, তোমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করো না কেন, আহমদীদের উপর যেই জুলম এবং অত্যাচার করতে চাও করে যাও, কিন্তু আমাদেরকে আমাদের ইমান থেকে বিন্দুমাত্র তোমরা বিচ্যুত করতে পারবে না। পৃথিবীর সকল স্থানের আহমদীদের এই উত্তরই তোমরা শুনবে যে ফাকদে মা আনতাকাদ, যা পারো করো, আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের ইমান থেকে তোমরা কখনো বিচ্যুত করতে পারবে না। ইন্দোনেশিয়ার আহমদীরাও শত্রুদের একই উত্তর দিয়েছেন। বিভিন্ন সময়ে এই সমস্ত আহমদীদেরকে পূর্বেও হুমকি ধমকি দেওয়া হয়েছে, কিন্তু ইমানের সম্পদে সমৃদ্ধ এই সমস্ত আহমদীরা ইমানে এই সমস্ত হুমকি ধমকির ভ্রক্ষেপ করেননি। ছোট একটি জামাত, ক্ষুদ্র একটি জামাত যেখানে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, ৩০ সদস্য বিশিষ্ট একটি জামাত, এটি বাচ্চা এবং মহিলারাও এর অন্তর্ভুক্ত, ৬০টি পরিবার সেখানে বসবাস করছিল আহমদীদের, কিন্তু তারা সকলেই শত্রুর সামনে নতজানু হতে অস্বীকার করেছেন, জামাত থেকে বিচ্ছিন্ন হতে অস্বীকার করেছেন, আর এই নামধারী মোল্লাদের অন্ধ অনুকরণ করতে অস্বীকার করেছেন। মোল্লাদের বা তাদের চেলাদের সবচেয়ে বড় দাবি ছিল তোমাদের মুআল্লিমকে এখান থেকে বের করো, অথচ মুআল্লিম বহিরাগত কেউ নন, বাইরে থেকে আসেননি, বরং একই গ্রামে অধিবাসী। যাই হোক, বিরোধিতা যখন সীমা ছাড়িয়ে যায়, পার্শ্ববর্তী জামাতের বেশজন খোদ্দাম বিভিন্ন সময়ে সেখানে ডিউটি পালনের জন্য আসতেন, তারা মিশন হাউসে গিয়ে অবস্থান করতেন যে কোথায় এরা মিশন হাউস বা জামাতের কেন্দ্র না জবরদখল করে বসে। পুলিশের পৃষ্ঠপোষকতা এদের পিছনে ছিল, এই শত্রুদের, আমাদের সাথে এদের এই ব্যবহারই চলে আসছে। এদের নির্দেশে যখনই আমরা কোনো ঘর, মসজিদ বা মিশন হাউস খালি করি, তখন প্রশাসন হয়তো এতে তালা লাগিয়ে দেয় বা মানুষের হাতে তুলে দেয়, বা এরা মোল্লারাও যদি জবরদখল করে, প্রশাসন তা খালি করায়নি। গত কয়েক বছর ধরে এই অভিজ্ঞতাই চলে আসছে, তাই এরপর সিদ্ধান্ত হয় যে আমরা কখনো কোনো কেন্দ্র খালি করব না, ঘটনা যাই ঘটুক না কেন। আমাদের আহমদীরা জামাতের কেন্দ্রে বা মিশন হাউসে ছিলেন, ভিতরেই ছিলেন। এই সমস্ত জালেমেরা নরপশুরা ভিতরে গিয়ে কাস্তে, ছুরি, চাকু এবং লাঠি দ্বারা আক্রমণ করে, আহমদীদের আহত ক্ষতবিক্ষত করে এবং টেনে হেঁচড়ে বাহিরে নিয়ে আসে, অথচ পুলিশ বাইরে দাঁড়িয়েছিল আর এই সবকিছু দেখছিল, দর্শকের ভূমিকায় অবতীর্ণ ছিল পুলিশ। তিনজন আহমদীকে শহীদ করে এবং পাঁচজন আহত হয়, সবাই এই খবর শুনেছেন। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে জামাতের সভ্যদের সদস্যদের ইমানি অবস্থা সেভাবেই দৃঢ়, বরং দৃঢ়তর হয়েছে। অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুরভাবে সবকিছু ঘটানো হয়েছে। অজ্ঞতার যুগের কাফেরদের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। পরিতাপের বিষয় যে নাম সর্বস্ব নিষ্ঠুর মুসলমানরা চিরাচরিতভাবে সেই রহমতুল্লিল আলমিনের নামে এসব কিছু করেছে, যিনি পৃথিবীতে দয়া এবং করুণা বন্টনের জন্য এসেছেন, যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধেরও কিছু নীতি নির্ধারণ করে রেখেছিলেন, যুদ্ধের ময়দানে সেই নীতি অনুসরণের শিক্ষা দিয়েছেন, যাতে যুদ্ধে লিপ্ত যুদ্ধের সাথে জড়িত নিহতদের সম্পর্কেও এই শিক্ষায় তিনি দিয়েছেন যে তাদের অঙ্গচ্ছেদ করবে না। অথচ ইউরোপে রীতি প্রচলিত রীতি ছিল, কিন্তু লাশের অসম্মান বা অবমাননা কোনোভাবে সমীচীন নয়। ধর্ম তো দূরের কথা, মানবতার তুচ্ছ হীন নীতিরও এটি পরিপন্থী। কিন্তু আহমদীদের উপর আক্রমণকারী এমন নির্দয়ভাবে লাশের অসম্মান করেছে যে লাশ চেনা যায় না। প্রথমে যে রিপোর্ট এসেছিল তাতে ভুলবশত অন্য কারো নাম দেওয়া হয়েছে, কিন্তু পরে যখন খুঁজে বের করা হলো তো জানা গেল যে এরা অন্য কেউ। এই আহমদীদের আত্মীয় স্বজনরা বিভিন্ন চিহ্ন দেখে লাশ শনাক্ত করেছেন। লাশের অসম্মান এবং অবমাননার ক্ষেত্রে এরা কাফেরদেরকেও পিছনে ছাড়িয়ে গেছে। আমাদের প্রিয়দের শহীদ করা এবং তাদের লাশের সাথে যে অসম্মানজনক আচরণ তারা করেছে, তাদের এই কুকৃতিতে আমাদের হৃদয় দুঃখ ভারাক্রান্ত এবং ব্যাকুল। কিন্তু সবচেয়ে বড় জুলম যা এরা করেছে, সবচেয়ে বড় অন্যায় যা এরা করেছে, যা আমি পূর্বে বলেছি, তা হল এরা এইসব কিছু করছিল আমাদের মনিব, আমাদের নেতা মানব দরাজে রসুল রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তার নামে সব কিছু, সব অপকর্ম করা হয়েছে। এটি এমন অন্যায় কাজ ছিল যে দেশের প্রচার মাধ্যমও এর বরাতে সংবাদ ছেপেছে, কিন্তু ভিডিও দেখাতে অস্বীকার করেছে, এই কারণে যে এটি এই যে অমানবিক এবং পাশবিক দৃশ্য তা আমরা দেখাতে পারব না। দেশি বিদেশি বিভিন্ন প্রচার মাধ্যম ছবি দেখাতে অস্বীকার করেছে। আল জাজিরা প্রায় সময় এমন সংবাদ প্রচার করে থাকে যে এই এই সংবাদে, এই অপকর্মে তারাও কান ধরেছে। আল জাজিরা এই সংবাদে বলেছে এই ভয়াবহ, এটি একটি ভয়াবহ এবং করুণ এবং হৃদয় বিদারক ঘটনা ছিল, পুলিশ দণ্ডায়মান ছিল এবং নির্বিচারে নিরীহ আহমদীদের ঘরে আক্রমণ চলছিল, হত্যা এবং রক্তারক্তি আরম্ভ হয়। তিন ব্যক্তিকে উলঙ্গ করে পাথর, লাঠি, চাকু, ছুরি এবং বর্শা দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে। এর যে ফুটেজ বা ছবি উঠানো হয়েছে, আল জাজিরা বলে যে এগুলো এমন নয় যা মানুষকে দেখানো যেতে পারে। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন বলে যে আহমদীদের বিরুদ্ধে যে পাশবিক ঘটনা ঘটেছে, স্থানীয় মানুষ ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে এটিকে সঠিক মনে করে। স্থানীয় মানুষ অর্থাৎ যারা এই ঘটনা হতা তাদেরকে বোঝানো হয়েছে, এই হল আজকালকার আলেম যারা আজ থেকে সহস্র বছর পূর্বের অজ্ঞতা প্রসূত এবং নিষ্ঠুর কাজকে ইসলামের নামে করার জন্য মুসলমানদেরকে প্ররোচিত করছে। দ্য ইকোনমিস্টে লেখা হয়েছে এই জুলম মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যবর্তী যুদ্ধ নয়, বরং যারা মুসলমান হওয়ার দাবি করে তারা মুসলমানদের সাথে এই ব্যবহার করেছে। আরো লেখে যে কারো ভিতর যদি এই নিষ্ঠুর ব্যবহারের ফিল্ম দেখার মন থাকে, হৃদয় থাকে, তাহলে দেখবে যে এই হত্যা এবং খুনাখুনির পাশবিকতার সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ঘটনা এটি, যা আধুনিক যুগের সভ্য এবং শিক্ষিত জগৎ ভাবতেই পারে না। আরো লিখেছে যে এটি অন্যান্য নাগরিকদের গভীরভাবে প্রকম্পিত করেছে। আমাদের অনেক আহমদী যারা এই ভিডিও দেখেছেন, যারাই দেখেছেন তারা আমাকে এটি লিখেছেন যে এক আধ মিনিটের বেশি দেখা সম্ভব নয় আমাদের জন্য। এক ভদ্রমহিলা লিখেছেন যে আমি বাচ্চাদের দৃষ্টির আড়ালে গিয়ে দেখি এবং কাঁদতে থাকে বাচ্চারা, চিন্তিত ছিল যে কি হচ্ছে, আমাদের আম্মা কেন কাঁদছেন। একইভাবে একজন আলজেরিয়ান আহমদি আমার সাথে সাক্ষাৎ করতে আসেন, সে কথা উল্লেখ করতে গিয়ে অঝরে কেঁদে ওঠেন। এমন ভয়াবহ দৃশ্য এটি যে মানুষ সহ্য করতে পারে না। কিন্তু এরা তাদের বাচ্চাদের হৃদয় এত পাষাণ করে তুলেছে যে তারা সেখানে দাঁড়িয়ে পুরো হৃদয় বিদারক ঘটনা দেখছিল। নিউ ইয়র্ক টাইম, ফিনান্সিয়াল টাইম প্রায় সকলেই এই ধরনের সংবাদ প্রচার করেছে। জাকার্তা পোস্ট ইন্দোনেশিয়ার স্থানীয় একটি পত্রিকা, এক প্রাবন্ধিক তার প্রবন্ধে লেখেন যে জামাতে আহমদিয়ার সভ্য এবং সদস্যদের উপর সর্বশেষ আক্রমণ যে কারণেই হোক না কেন, এটি অবশ্যই প্রকাশ পায় যে আমাদের সমাজে সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর জন্য কোনো প্রকারের সভ্য এবং শালীন চিন্তা ভাবনা নেই। অথচ আহমদি এবং অন্যান্য ধর্মীয় দলগুলো দেশ গঠনে সমানভাবে অবদান রেখেছে। ইন্দোনেশিয়ার গঠনে আহমদীদের এবং অন্যদের ভূমিকা সমান। লেখে যে এই দুঃখজনক ঘটনা ইন্দোনেশিয়ার ইতিহাসের এক অম্লান এবং স্থায়ী ঘটনা। আরও লিখেছে, যারা মনে করে জামাতে আহমদিয়ার শিক্ষা অইসলামিক তাই তাদের জীবিত থাকার কোনো অধিকার নেই, এরা সবাই সঠিক পথ থেকে বিচ্যুত বা যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আবার লেখে যে বিংশ শতাব্দীর নতুন এবং আধুনিক চিন্তাধারা এবং উন্নত চিন্তাধারা আহমদি পণ্ডিতেরাই ইন্দোনেশিয়াকে দিয়েছে। আর এতে আরো লেখা হয়েছে যে আমাদের নেতা যাদের ভিতর সুকান্ন অন্তর্ভুক্ত, তিনি কোরআনের অনুবাদ জামাতে আহমদিয়ার আলেমের কৃত অনুবাদই পড়েছেন, যা পড়ে কোরআন করিম বুঝেছেন তিনি, যার ফলে তার জ্ঞান বৃদ্ধি পেয়েছে। আরো লেখে যে আমরা এই সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর প্রতি অবশ্যই কৃতজ্ঞ। আহমদিয়া মুসলিম জামাতের এই দেশের জন্য সেবা অমূল্য। এটি সেই প্রবন্ধের সারাংশ যা জাকার্তা পোস্টে ছেপেছে। এই লেখক ইয়োগো জাকার্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। জাকার্তা পোস্ট, জাকার্তা গ্লোব এই প্রেক্ষাপটে, এই ঘটনার প্রেক্ষাপটে সংবাদ ছেপেছেন এবং তারা কঠোরভাবে, কঠোর ভাষায় এই কাজের সমালোচনা করেছেন এবং প্রত্যাখ্যান করেছে। সরকারের দৃষ্টি তারা আকর্ষণ করেছেন। নেদেন পক্ষে সেখানকার প্রচার মাধ্যম এবং শিক্ষিত শ্রেণীর ভিতরে সৎসাহস আছে, তারা জুলম এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করেছেন, কিছু বলার সাহস দেখিয়েছেন যা থেকে জাতির কল্যাণের আশা করা যেতে পারে। হায়, এই সৎসাহস যদি পাকিস্তানের শিক্ষিত শ্রেণী এবং সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে সৃষ্টি হতো। আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা ইন্দোনেশিয়ায় নতুন কোনো ঘটনা নয়। যেভাবে ঐশী জামাতের বিরুদ্ধে তাগুতি শক্তি এবং শয়তানি শক্তির আচরণ চলে আসছে, জামাতে আহমদিয়া কোনো না কোনোভাবে, বিশেষ করে ইসলামী বিশ্বে, জামাতে আহমদিয়ার বিরোধিতা হয়ে আসছে এবং বিরোধিতা হয়ে থাকে। আর ইন্দোনেশিয়ায় জামাতের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিরোধিতা চলে আসছে। মোল্লা আদিকাল থেকেই সঠিক পথ বিচ্যুত, সঠিক পথ থেকে বিচ্যুত। আর ইন্দোনেশিয়ায় এই মোল্লা সবসময় আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা করেছে, করে আসছে। মোল্লা যে দেশের অধিবাসী হোক না কেন, এটি তার রীতি, সে তো সত্য মানবে না, গ্রহণ করবে না, কেননা তাদের কিছু স্বার্থ আছে। তারা জানে যে সত্য যদি তারা গ্রহণ করে তাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে, তাদের তারা গুরুত্ব হারিয়ে বসবে, তাদের জ্ঞানের স্বরূপ বা বহর প্রকাশ পেয়ে যাবে। যাই হোক, আমি আজ ইন্দোনেশিয়ান জামাতের সংক্ষিপ্ত ইতিহাস এবং জুলম অত্যাচার আর নির্যাতনের ঘটনা শহীদদের কথা উল্লেখ করব। ইন্দোনেশিয়ায় ইসলামের পুনর্জাগরণ এবং আহমদীয়তের প্রচার ঐশী তাকদীরের অধীনে অদ্ভুতভাবে সূচিত হয়েছে। এদেশের জন্য গর্বের বিষয় হল এদেশের চার ব্যক্তি আহমদিয়া জামাতের কেন্দ্র কাদিয়ান গিয়ে স্বয়ং ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছেন। কোন মোবাইল তখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় যাননি, বরং চারজন স্থানীয় ইন্দোনেশিয়ান স্বয়ং কাদিয়ান আসেন। আহমদি হওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা কাদিয়ান আসেননি, বরং তারা ঘুরতে ঘুরতে কাদিয়ান পৌঁছেন। এর বিস্তারিত বিবরণ হল 1923 সনে সুমাত্রার চার যুবক মহতরম মৌলভী আবু বকর আইয়ুব, মৌলভী আহমদ নুরুদ্দিন সাহেব, মৌলভী জাইনিদ হালান সাহেব এবং হাজি মাহমুদ সাহেব ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য সুমাত্রা থেকে ভারত আসেন। ঐশী তাকদীর তাদের কলকাতা, লখনউ এবং লাহোরের পর কাদিয়ান নিয়ে আসে। 1923 সনের আগস্টে চারজন যুবক কাদিয়ানে হাজর খলিফাত আল মসিহ সানির কাছে আসেন এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করার অনুরোধ করেন। হুজুর রাদিয়াল্লাহু আনহু তাদের অনুরোধ গ্রহণ করে তাদের শিক্ষার সুব্যবস্থা করেন। আর শিক্ষা চলাকালেই তাদের সামনে আহমদীয়তের সত্যতা স্পষ্ট হয়ে যায় এবং তারা আহমদীয়ত গ্রহণ করেন। তো কাদিয়ানে বয়াতকারী ইন্দোনেশিয়ান যুবকগণ বয়াতের পর আহমদীয়তের আলোতে স্বদেশকে অচেরে আলোকিত করার চেষ্টা করেন। কাদিয়ান অবস্থানকালেই স্বদেশে আত্মীয় স্বজনকে তবলিগী চিঠিপত্র প্রেরণ আরম্ভ করেন। এভাবে ইন্দোনেশিয়ায় তবলিগের জন্য পথ সুগম হওয়া আরম্ভ হয়। হাজর খলিফাত মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু ইউরোপ সফরের পর যখন দেশে ফিরে আসেন 29 নভেম্বর 1924 সনে, তখন এক হুজুরের সম্মানে এক অভ্যর্থনার ব্যবস্থা করা হয়। সেই অভ্যর্থনায় হুজুর ইন্দোনেশিয়ার এই ছাত্ররা হুজুরকে অনুরোধ করেন যে হুজুর দূরপ্রাচ্যের এই সমস্ত দ্বীপের দিকে দৃষ্টি দেন। তখন হুজুর প্রতিশ্রুতি দেন যে ইনশাল্লাহ আমি বা আমার কোন প্রতিনিধি আপনাদের দেশে যাবে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু হযরত মৌলভী রহমত আলী সাহেবকে মনোনীত করেন এবং সেখানে প্রেরণ করেন, যিনি সামুদ্রিক পথে 1925 সনের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া পৌঁছেন। সর্বপ্রথম সুমাত্রায় আচিয়ার একটি ছোট গ্রাম তাপাতুংয়ে আগমন করেন। সেখানকার সভ্যতা এবং সংস্কৃতি ছিল ভিন্ন, ভাষা ছিল ভিন্ন, অপরিচিত মানুষ তার স্বদেশী ভাষা কেউ জানত না, কিন্তু সমস্ত প্রাথমিক সমস্যা হযরত মৌলভী সাহেবের সংকল্পে এতটুকু চিড় ধরাতে পারেনি। ভাষা শিক্ষার পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে তাবলীগ আরম্ভ করে দেন। এরপর আলেমদের সাথে ধর্মীয় বিতর্ক মুবাহিসা মুনাজারা আরম্ভ হয়। হযরত মৌলভী সাহেবকে আল্লাহ তাআলা স্বীয় সমর্থন এবং মদদ যোগান। কয়েক মাসের ভিতর আল্লাহ তাআলার ফজলে ইন্দোনেশিয়ার প্রথম জামাত প্রতিষ্ঠিত হয় আর 8 ব্যক্তি বয়াত করেন। এরপর বয়াতের ধারা অব্যাহত থাকে। এতে দীর্ঘ কাহিনী এটি। হযরত মৌলভী সাহেব প্রথম দিকে যেভাবে আমি বলেছি যে সমস্যার সম্মুখীন হয়েছেন, ভাষার সমস্যা ছিল, বিরোধিতা ছিল, সংস্কৃতি কৃষ্টি ছিল ভিন্ন, কিন্তু মৌলভী সাহেব এটিকে বাগে নিয়ে আসেন, নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আলেমরা সেখানে ফতোয়া দিয়ে বসে যে আহমদীদের বই পুস্তক এবং প্রবন্ধ যেন না পড়া হয়, এদের বক্তৃতা যেন বক্তৃতার প্রতি যেন কেউ কর্ণপাত না করে। স্থানীয় আহমদীদের সংখ্যা যখন বৃদ্ধি পেতে থাকে, সে তারা স্থানীয় আহমদীদেরকে বয়কট করা আরম্ভ করে, এমনকি পত্রপত্রিকাও আহমদীদের পক্ষে কোনো সংবাদ ছাপার জন্য প্রস্তুত ছিল না, কোনো প্রবন্ধ প্রকাশের জন্য প্রস্তুত ছিল না। বিরোধিতা এতটা বেড়ে যায় যে 3,000 মানুষ মৌলভী সাহেবের ঘরের সামনে এসে নারাবাজি এবং হই হুল্লা করে এবং বিভিন্ন প্রকারের মর্মপীড়াদায়ক নারা এবং গালি দিয়ে আরম্ভ করে। যাই হোক, এরপর হাজী মাহমুদ সাহেবও সেখানে পৌঁছেন। মৌলভীরা জবরদস্তি কোনোভাবে তার কাছ থেকে এই মুচলেকানে যে আমি আহমদীয়ত পরিত্যাগ করছি, আর এরপর এক বিজ্ঞাপনও প্রচার করে, হইচই আরম্ভ হয়। এরপর মৌলভী সাহেবের বিরোধিতা আরও বেড়ে যায়। যাই হোক, হাজী মাহমুদ সাহেব পরে বুঝতে পারেন আর আলেপদের ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। আর আলেমরা যখন বুঝতে পেরেছে যে আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, তখন সর্বসম্মতভাবে হযরত মৌলভী রহমত আলী সাহেবকে ইন্দোনেশিয়া থেকে দেশান্তরের তারা চেষ্টা করে, সরকারি কর্মকর্তাদের এবং প্রতিনিধিদের কাছে যায়। কিন্তু সরকার বলে যে ধর্মীয় বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা থেকে আমরা করতে আমরা অপারগ। এ ধারা অব্যাহত থাকে। 1927 সনের ডিসেম্বরে পাদাংয়ে গায়ের আহমদী আলেমদের সাথে এক মুবাহেসা হয়, যাতে বড় বড় আলেম মশায়েখ, বিভিন্ন পত্রপত্রিকার এ সম্পাদক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিল। এই ধর্মীয় বিতর্কে জামাতে আহমদিয়ার মোবাল্লেগ জ্ঞান মোবাল্লেগের জ্ঞানগত প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, আর বিরোধী আলেমকে ব্যর্থতা দেখতে হয়েছে। এর ফলে আহমদীয়তে তবলিগের পথ সুগম হয়, রেডি হওয়ার ছিল। আর তখন এইভাবে ইন্দোনেশিয়ার তৃতীয় জামাত ডোকো নামক স্থানে প্রতিষ্ঠিত হয়। 1929 সনে হযরত মৌলভী রহমত আলী সাহেব অক্টোবরে কাদিয়ান ফিরে আসেন। 1930 সনে হযরত কালিবাদর মাসি সানি পুনরায় তাকে সুমাত্রা যাওয়ার নির্দেশ দেন। হযরত মৌলভী সাহেব তার সাহায্যের জন্য আরেকজন মোবাল্লেগ প্রেরণের অনুরোধ করেন। হুজুর এই অনুরোধ গ্রহণ করত হযরত মৌলভী মোহাম্মদ সাদেক সাহেবকে তার সাথে ইন্দোনেশিয়া যাওয়ার নির্দেশ দেন এবং তারা উভয়ই ইন্দোনেশিয়া রওনা হন। ইন্দোনেশিয়ায় আহমদীয়তের উন্নতির পাশাপাশি আহমদীয়তের বিরোধিতাও বৃদ্ধি পেতে থাকে। প্রথম দিকে তিনটি জামাতকে পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাপক তুয়াঙ্গের জামাত সেখানকার রাজার পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয়, আহমদীদের নামাজ পড়তে বাধা দেয় স্থানীয় রাজা, জুমার নামাজের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়, তার তবলিগ বন্ধ করে দেয়া হয়। এ সমস্ত কঠোরতা তাদের উপর চাপানো হয়। লু সোকনের জামাতকেও সেখানকার জামাত জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত করে আর সবাইকে হযরত মসীহ আলাইহিস সালাম কাজ্জাব এবং মিথ্যাবাদী এবং দাজ্জাল বলতে বাধ্য করা এবং ভয় দেখা যেন তোমরা এখান থেকে তোমাদের বহিষ্কার করা হবে। একজন আহমদী জনাব গুরু আলী সাহেবকে তার পদ থেকে অপসারণ করা হয়। আব্দুল জলিল এবং তার ছোট ভাইকে আহমদী হওয়ার কারণে গ্রাম থেকে বহিষ্কার করা হয়। যাই হোক, মৌলভী আবু বকর আইয়ুব সাহেবও তখন কাদিয়ান থেকে সেখানে ফিরে আসেন। কাসারান অঞ্চলে তিনি তবলিগ করছিলেন, তবলিগের উপর তার নিষেধাজ্ঞা আরোপিত হয়। একদিন রাতের 12টার পর শহরের এক বড় পুলিশ কর্মকর্তা সেখানকার রাজার নির্দেশে তাকে গ্রেফতার করার জন্য আসে। উপস্থিত লোকদের নাম সে নোট করেন এবং বলে যে আপনি এবং আপনার সাথীরা সকালে চিফ জাস্টিসের অফিসে হাজিরি দেবেন। যখন মৌলভি সাহেব এবং তার সাথীরা চিফ জাস্টিসের দপ্তরে আসেন, তাকে প্রশ্ন বানে জর্জরিত করে। চিফ সাহেব প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু আল্লাহ তাআলার ফজলে মৌলভি সাহেব অন্তর্দৃষ্টির ভিত্তিতে বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার সাথে সব প্রশ্ন উত্তর দেন। চিফ জাস্টিসের যে অফিসারের উপর এর অনেক ইতিবাচক প্রভাব পড়ে। তখন বিচারকের যেই প্রতাপ সেটি উবে যেতে থাকে এবং মনোযোগ সহকারে আহমদীয়ত সম্পর্কে প্রায় আধা ঘন্টা তিনি জ্ঞান অর্জন করেন। এরপর সসম্মানে তাদের সবাইকে তিনি বিদায় দেন, অর্থাৎ আহমদীদেরকে সসম্মানে বিদায় দেন, খালাস করেন, নির্দোষ খালাস করেন। আমি যেভাবে বলেছি যে ইন্দোনেশিয়ান প্রাবন্ধিক জামাত ইন্দোনেশিয়া জামাতে আহমদিয়ার খেদমত এবং সেবার কথা উল্লেখ করেছেন, এর সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরব। পুরোই বলেছি যে জামাত সেখানে কিভাবে প্রতিষ্ঠিত হয়, প্রথম দিকে কি কি সমস্যার সম্মুখীন ছিল জামাত। এখানে শুরু থেকেই বিরোধিতা চলে আসছে জামাতের, জামাত কি কি খেদমত করেছে, কি কি অবদান রেখেছে তা বলছি। ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের পক্ষে উপমহাদেশ থেকে হযরত মুসলিহ মাহমুদ রাদিয়াল্লাহু আনহু জোরদার আওয়াজ উঠান এবং অন্যান্য মুসলমানদেরকে বলেন যে ইন্দোনেশিয়ার মুসলমানদের স্বাধীনতা আন্দোলনের জোরালো সমর্থন করুন। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু 16 আগস্ট 1946 সনের এক খুতবা জুমায় এই কথা ঘোষণা করেন। হুজুরের এই ঘোষণার পর কাদিয়ানের কেন্দ্রীয় প্রেস ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের আহমদিয়া মিশনকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের পক্ষে জোরদার কণ্ঠ হিসাবে কাজ করার নির্দেশ দেন। এরপর ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর বিস্তারিত বিবরণ হল, জাপানি ক্ষমতার অবসানের পর ডক্টর সুকার্ণো 17 আগস্ট 1945 সনে ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন আর ডাচ সরকারের বিরুদ্ধে সারা দেশে স্বাধীনতা যুদ্ধ সূচিত হয়, আরম্ভ হয়। তখন আহমদীয়তের মুবাল্লিগ এবং অন্যান্য আহমদেরা হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে স্বাধীনতা আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রাখেন আর আহমদীয়তের জামাতের মুবাল্লিগ এবং নেতৃস্থানীয় কর্মকর্তারা রিপাবলিকান সরকারের সাথে সম্মিলিত হয়ে কাজ করা সৈয়দ শাহ মোহাম্মদ সাহেব জো জাকার্তা পৌঁছেন, ডক্টর সুকার্ণোর সাথে সাক্ষাৎ করেন এবং তাকে অনুরোধ করেন যে আমি এই স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে এই দেশে খেদমত করতে চাই। তিনিও মোবাইলে ছিলেন। সুকার্ণো তাকে অন্যান্য কাজের পাশাপাশি রেডিও থেকে উর্দু ভাষায় সংবাদ প্রচারের দায়িত্ব তার উপর অর্পণ করেন। এছাড়া মৌলভী আব্দুল ওয়াহেদ সাহেব, মালিক আজিজ আহমদ খান সাহেবও প্রায় 2-3 মাস রেডিওতে সংবাদ প্রচার করেন। সৈয়দ শাহ মোহাম্মদ সাহেব উৎসাহ উদ্দীপনার সাথে আন্দোলনে অংশ নেন। ইন্দোনেশিয়ার সাবেক তার উৎসাহ উদ্দীপনা এত বেশি ছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমরা সৈয়দ শাহ মোহাম্মদ সাহেবকে স্বজাতির এক সদস্য মনে করি, তিনি ভারতীয় নন বরং আমাদের স্বজাতিরই তিনি এক সভ্য। ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনে শাহ মোহাম্মদ সাহেবের অবদানের কথা এভাবে উল্লেখ করা হয় যে এর ভূয়সী প্রশংসা করতে গিয়ে 3 আগস্ট 1957 সনে একটা প্রশংসাপত্র তাকে দেয়া হয়। এই সনদ তথ্য মন্ত্রণালয়ের জেনারেল সেক্রেটারির পক্ষ থেকে দেয়া হয়। তাতে লেখা হয়েছে যে সৈয়দ শাহ মোহাম্মদ সাহেব, যিনি জাকার্তার আহমদিয়া মুসলিম মিশনের প্রধান, তার এই সমস্ত অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি, যা তিনি ইন্দোনেশিয়ান জাতি এবং সরকার আর ইন্দোনেশিয়ান রিপাবলিকের স্বাধীনতা সংগ্রামের সময় সে যুগে রেখেছেন। তথ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে পাবলিসিটি বিভাগের সদস্য হিসেবে জনাব শাহ সাহেব তার যোগ্যতা এবং দক্ষতার মাধ্যমে গণমত, আন্তর্জাতিক গণমত এবং জনমতকে এদিকে আকৃষ্ট করেন যে ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রাম বস্তুনিষ্ঠ এবং ন্যায়নিষ্ঠ। আবার লিখে হচ্ছে যে যখন ডাচ সরকার ইন্দোনেশিয়ার রাজধানী যোগ জাকার্তার উপর আক্রমণ করে তা জবরদখল করে, তখনও তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে তার সাহায্য অব্যাহত রাখেন। আবার লেখেন যে জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে জাকার্তা থেকে যখন ওলন্দাজ বাহিনী বহিষ্কৃত হয়, জাকার্তায় যে নতুন সরকার আসে, সে সময়ও তিনি সেই কমিটির সদস্য ছিলেন যা ইন্দোনেশিয়ান রিপাবলিকের সরকার গঠনের জন্য গঠিত হয়েছিল। এই সার্টিফিকেটারও লেখা আছে যে প্রেসিডেন্ট সুকার্নো যখন ডাচ সরকারের পক্ষ থেকে আরোপিত নজরবন্দির পর যোগ জাকার্তায় ফিরে আসেন, তখন তিনি তখনও সেই কমিটির সদস্য ছিলেন যে কমিটি সুকার্নোকে স্বাগত জানায়। এই প্রশ্নটা বলতে আরো লেখা আছে যে ডাচ সরকারের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর সুকার্নো যখন জাকার্তায় আসেন, তিনি সেই কাফেলার অংশ ছিলেন যারা সুকর্ণোর সাথে এসেছিল, তিনি একমাত্র বিদেশি ছিলেন সেই কাফেলায়। সরকারের বিভিন্ন দপ্তর যখন যোগ জাকার্তায় স্থানান্তরিত হয়, তিনি ইন্দোনেশিয়ান রেডিওর প্রচার ও প্রসার বিভাগের সাথে সংশ্লিষ্ট হয়ে উর্দু প্রোগ্রাম অত্যন্ত দক্ষতার সাথে প্রচার করতে থাকেন। এরপর ইন্দোনেশিয়ার আহমদিয়া মুসলিম মিশনের প্রধান হিসাবেও তিনি তার দায়িত্ব অব্যাহত রাখেন। ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট যার কথা উল্লেখ করা হয়েছে পূর্বে, যে তিনি কোরআনে করিম আহমদিদের কাছেই পড়েছেন, তিনি তার বই ডিভাওয়া বন্দারেবেল সবে অবুসি এই বইতে তিনি লেখেন যে যদিও আমি আহমদিয়া জামাতের কোনো কোনো বিষয়ের সাথে একমত নই, বরং আমি তা অস্বীকার করি, তা সত্ত্বেও জামাতের শিক্ষা এবং এর কার্যকারিতার জন্য আমি কৃতজ্ঞ। যে শিক্ষা এই জামাতের পক্ষ থেকে আমি লিখিত আকারে দেখেছি, যা যুক্তি এবং আধুনিক শিক্ষা সম্মত এবং যা মানুষের মনকে বড় করে, মানুষের চিন্তাধারায় যা ব্যাপকতা সৃষ্টি করে থাকে। তাই শুধু বলি সর্বস্ব কিছু নয় বা কথার কথা নয়, বরং 1947 সনে স্বাধীনতা আন্দোলনকালে কিছু আহমদি নিজেদের জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন, শহীদের অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের একজন রাড়ু মহিউদ্দিন সাহেব, যিনি ইন্দোনেশিয়ান জামাতের প্রেসিডেন্ট, যিনি ইন্দোনেশিয়ান কমিটির সেক্রেটারি ছিলেন, ইন্দোনেশিয়ার স্বাধীনতা উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, ওলন্দাজ বাহিনী তাকে অপহরণ করে এবং পরে তাকে শহীদ করে। তো ইন্দোনেশিয়ার স্বাধীনতায় আহমদিদের রক্ত রয়েছে, রক্ত আহমদিরা রক্ত দিয়েছে। এই ছিল ইন্দোনেশিয়ার জন্য, সেই দেশের জন্য আহমদিদের কোরবানি এবং ত্যাগ এবং আহমদিদের অবদান, তাদের সেবা। কিন্তু আলেম এবং কট্টরপন্থী দলগুলো একই সাথে জুলম এবং অত্যাচারের ধারাও অব্যাহত রেখেছে। আহমদীয়তের কিছু পুরনো শহীদদের কথা আমি উল্লেখ করব। 1947 সনে নিম্নলিখিত 6 জন আহমদীকে শহীদ করা হয়। জনাব জেদাদ সাহেব, জনাব সুরা সাহেব, জনাব সাহরি সাহেব, জনাব হাজি হাসান সাহেব, জনাব রাডিন সালে সাহেব, জনাব দেহলান সাহেব। এই 6 ব্যক্তি জাবার গ্রাম সিঙ্গা পানা ওয়েস্টে শাহাদাতের পদমর্যাদা লাভ করেন। ওহাবি আন্দোলনের দারুল ইসলাম নামে একটা শ্রেণী লাঠি এবং পাথর দ্বারা আক্রমণ করে, তাদের ঘরে পরিবার পরিজনের সামনে নির্দয়ভাবে পিটতে পিটতে টেনে হেঁচে গ্রামের বাইরে নিয়ে যায় এবং পিটিয়ে শহীদ করে। দারুল ইসলাম শ্রেণী আক্রমণের পূর্বে তাদেরকে আহমদীয়ত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তারা সবাই আহমদীয়তের উপর অবিচল ছিলেন এবং দৃঢ়চিত্ততা প্রদর্শন করেছেন। এই নিষ্ঠুর আচরণ অনেক পূর্ব থেকে সেখানে চলে আসছে। 1949 সনে নিম্নলিখিত আহমদীরা শাহাদাত বরণ করেন। এর প্রথম ঘটনা 2 বছর পর সানুসি সাহেব, জনাব ওমো সাহেব, জনাব তাহিয়ান সাহেব, জনাব শেরোমি সাহেব, জনাব সোনাম সোমা সাহেব, মকরম জুমলি সাহেব, জনাব সরমান সাহেব, জনাব আসন সাহেব, ইরোর সাহেবা এবং অনিয়া সাহেবা দুই ভদ্র মহিলাও শাহাদাতের সম্মান লাভ করেছেন। পশ্চিম যাবার গ্রাম সিঙ্গাপার্নার যাওয়ার গ্রাম সংজ্ঞান লাভাময় শাহাদাতের মর্যাদা লাভ করেন। তাদেরকেও ওহাবি আন্দোলনে গ্রুপ দারুল ইসলাম পাথর এবং লাঠি দ্বারা পিটিয়ে শহীদ করে তাদেরকে টেনে হেসে গ্রামের বাইরে নিয়ে যায়। অত্যন্ত নির্দয়ভাবে মারতে মারতে তাদেরকে শহীদ করে। তাদেরকেও আহমদীয়ত থেকে তওবা করানোর চেষ্টা হয়, কিন্তু তারা সবাই অস্বীকার করেন এবং সত্যের উপর তারা অবিচল ছিলেন। এরপর জামাতে আহমদিয়ার বিরোধিতার একটি ভয়াবহ যুগের সূচনা হয় 2001 সনে, যখন মকরম পাপুক হাসান সাহেবকে 22 জুন 2001 সনে শহীদ করা হয়। তার বয়স ছিল 55 বছর। আহমদিয়াদের 100 বিরোধী পশ্চিম লম্বর একটি গ্রাম লালোয়ার জামাতের উপর আক্রমণ করে। বিরোধীরা জামাতের মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র রাখত। পাবক হাসান সাহেব অন্যান্য আহমদি বন্ধুর সাথে বিরোধীদের সামনে তার দণ্ডায়মান হন এবং মারাত্মকভাবে আহত হন, চেতনা হারিয়ে ফেলেন। হাসপাতাল নিয়ে যাওয়া হয়, কিন্তু রক্তক্ষরণের কারণে পথিমধ্যেই শাহাদত বরণ করেন। তার বয়স ছিল 55 বছর। 2002 সনে সরকারি কর্মকর্তারা তাদের সঙ্গদে এই জালেমদের সমর্থনকারী বিভিন্ন প্রকারের জুলুম অব্যাহত থাকে। মসলোর অঞ্চলে বিরোধীরা আহমদি মসজিদ এবং আহমদি ঘরে পাথরাও করে। দুটো মসজিদ এবং 42টি আহমদি ঘরের কাজ ইত্যাদি ভেঙে ফেলে। স্থানীয় সরকার মসলোর জামাতের কার্যক্রম বাধা দেওয়ার জন্য অর্ডার জারি করে যে আহমদিরা মসজিদ ব্যবহার করতে পারবে না। 15 জুলাই 2005 সনে ইন্দোনেশিয়ান জামাতের কেন্দ্রীয় মসজিদ এবং কেন্দ্রে দুটো বিরোধী দল আক্রমণ করে, জামাতি বিল্ডিং এবং সম্পত্তির ক্ষতি করে। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। কোনো কোনো বিল্ডিং আগুন লাগিয়ে দেওয়া হয়। পুরো কেন্দ্র মিশন হাউস অঙ্গ সংগঠনের অফিস এবং অন্যান্য বিল্ডিং সিল করে দেয় এবং সরকার এভাবে মোল্লাদের সাথে সামিল আছে। 19 সেপ্টেম্বর 2005 সনে 500 বিরোধী সিয়াঞ্জোর অঞ্চলের 5টি জামাতের উপর আক্রমণ করে। 5টি জামাতের মসজিদের অনেক ক্ষয়ক্ষতি হয়। দরজা জানালা কাঁচ ভাঙা হয়, মিশন হাউসের ক্ষতি করা হয়, আসবাবপত্র জ্বালিয়ে দেয়, 86টি ঘরের ক্ষতি করা হয়, ভাঙচুর করা হয়, কোনো কোনো ঘর জ্বালিয়ে দেয়, বিভিন্ন জিনিস লুটে নিয়ে যায়। কোনো কোনো স্থানে আহমদিয়া মাদ্রাসার ক্ষয়ক্ষতি হয়। এই সমস্ত জামাতে আহমদি বন্ধুদের কার এবং মোটরসাইকেলও জ্বালিয়ে দেওয়া হয়। 19 অক্টোবর 2005 সনে রাতের 9টায় 100 বিরোধী কিতাপাং জামাতের উপর আক্রমণ করে, 3টি আহমদি ঘরের ক্ষতি করে, 2 আহমদি বন্ধু আহত হন। এই জামাতের বন্ধুরা পূর্বে পাংকোর এবং সিলন অঞ্চলে বসবাস করছিলেন, যেখানে 2002 সনে বিরোধীরা আক্রমণ করে তাদের ঘর থেকে তাদেরকে বহিষ্কার করে, তাদের ঘর জ্বালিয়ে দেয় এবং মসজিদও জ্বালিয়ে দেয়। সেখান থেকে হিজরত করে তারা কেটাপাং অঞ্চলে আসেন আর 2005 সনে এখানেও তাদের উপর আক্রমণ করা হয়। কিন্তু সকল কষ্ট সহ্য করেছেন তারা সর্বত্র, কিন্তু ইমানের উপর ছিলেন তারা অবিচল। ফেব্রুয়ারি 2006 সনে পশ্চিম নম্বুক দ্বীপের জামাতে কিতাবাঙ্গের উপর আক্রমণ হয়। 23টি ঘরের ক্ষতি করা হয়, 6টি ঘর জ্বালিয়ে দেওয়া হয়, জামাতের বন্ধুদের দোকানের ক্ষতি হয়, বিভিন্ন জিনিস লুটে নিয়ে যায়, তাদের গবাদি পশু ছিনে নেয়। জামাতের 129 ব্যক্তি গৃহ হারা হয়ে এই এলাকা ছেড়ে দেন। 10 নভেম্বর 2007 সনে অম্বওয়ান গ্রামে স্থানীয় মৌলবীর নেতৃত্বে মাদ্রাসা ছাত্ররা আমাদের মসজিদ ভেঙে ফেলে। 26 আহমদীকে এই এলাকা থেকে অন্যত্র স্থানান্তরিত হতে হয়। সেপ্টেম্বর 2007 সালে সিম্বাপাড়ানার মসজিদে বিরোধীদের পক্ষ থেকে তৃতীয় আক্রমণ হয়। মসজিদের সমস্ত জানালা ভেঙে দেওয়া হয়, ছাদের ক্ষতি করা হয়, বিভিন্ন আসবাবপত্র এবং ফার্নিচার ভেঙে ফেলে। 18 ডিসেম্বর 2007 সালে বিরোধী, যাদের সংখ্যা 500-এর অধিক ছিল, তারা জামাতের উপর আক্রমণ করে। বিরোধীদের সম্পর্ক ডিফেন্স ফ্রন্ট এবং ইন্দোনেশিয়ার মাজলিসের মুজাহিদিনের সাথে ছিল। জামাতের দুটো মসজিদের ক্ষতি করে, ভাঙচুর করে, আর মসজিদের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি 12টি কোরআনে করিমও জ্বালিয়ে দেয়। 9টি মসজিদকে পুলিশ সিল করে ঘরের ক্ষতি করে আর ভাঙচুর করে। 3 ব্যক্তি আহত হয়। যাই হোক, এই কারণে তাদেরকে আহমদীদেরকে সেখান থেকে বের হতে বাধ্য করা হয়। আজ পর্যন্ত একই অবস্থা অনেক জায়গায় সেখানে বিরাজ করছে। এই হল অতীতের ঘটনা, ইন্দোনেশিয়ার সাথে ঘটছে, কিন্তু আল্লাহ তাআলার ফজলে ইমানের দৃঢ়তা তারা প্রদর্শন করছেন, ইমান উপর প্রতিষ্ঠিত, এবং সকল দুষ্কৃতির ধৈর্যের সাথে তারা উত্তমভাবে মোকাবেলা করছেন। এই যে নতুন শাহাদাতের ঘটনা ঘটেছে, এটি সেই চলমান অত্যাচারেরই অব্যাহত একটি প্রক্রিয়া। কিন্তু আমি যেভাবে বলেছি যে এবার স্থানীয় প্রচার মাধ্যমও লিখেছে এবং বাইরের বিভিন্ন প্রচার মাধ্যমও লিখেছে, আর এই ঘটনা প্রচুর অগণিত মানুষ অনেকে নারা দিয়েছে। যাই হোক, আমি শহীদদের স্মৃতিচারণ করছি। প্রথম শহীদ হলেন জনাব তুবা কোস চান্দ্রা মুবারক সাহেব, জন্মগত সূত্রে আহমদি, বয়স ছিল 34 বছর। জামাতের কেন্দ্রে থাকতেন, তিনি স্ত্রী রেখে গেছেন যিনি অন্তঃসত্ত্বা, 5 মাসের অন্তঃসত্ত্বা, 8 বছরের বিবাহিত জীবনে তার প্রথম সন্তান হতে যাচ্ছে। তার ইচ্ছা ছিল যে বাচ্চা ওয়াকফ করব, ওয়াকফের কাগজপত্র পূরণ করেছেন, কেন্দ্রে তখনও পাঠাননি, ইনশাল্লাহ আসলে ওয়াকফনাওতে অন্তর্ভুক্ত হবে বাচ্চা। চান্দ্রা সাহেব জামাতের কৃষি সেক্রেটারি ছিলেন, কেন্দ্রে জামাতের যে জমি আছে তার সেই জমির দায়িত্ব তার উপর অর্পিত, অত্যন্ত মখলেস, জামাতের কাজে নিবেদিত প্রাণ, রীতিমতো চাঁদা দিতেন, তার পুরো পরিবার অত্যন্ত নিষ্ঠাবান আহমদি। ঘটনার একদিন পূর্বে তার স্ত্রী তাকে বলেন, জামাত শিখেছে যেখানে আক্রমণ হয়েছে সেখানে যাবেন না, আমি অন্তঃসত্ত্বা, আমার প্রতি দৃষ্টি রাখা উচিত, হয়তো আমার দিকে দৃষ্টি দিন বা জামাতের দিকে। তিনি বলেন যে আমি জামাতকে এখন প্রাধান্য দেব, ড্রাইভার হিসাবে, চালক হিসাবে সেখানে যাওয়ার ছিল, আর যে সমস্ত খোদ্দামের ডিউটি দেওয়ার কথা তাদের পৌঁছানোর ছিল, আর সেখানে যেতেই আক্রমণ হয়। তিনি তার কর্মীদের সাথে ভালো ব্যবহার করতেন, নামাজ মসজিদে বা জামাত পড়তেন, স্ত্রীকেও বলতেন যে সময় মতো নামাজ পড়া হচ্ছে, তো এক বীর খাদেম ছিলেন। তুবা কোস চান্দ্রা মুবারক সাহেব, যার কথা এখন বলছি, মিশন হাউসের ভিতরে ছিলেন, সব খোদ্দামের সামনে ছিলেন। বিরোধীরা তার দেহে অজস্র ধারায় ছুরিকাঘাত করে এবং নির্দয়ভাবে, এরপর বিরোধীরা তার দেহকে ঝুলিয়ে দেয় এবং মারতে থাকে। এরপর তার লেশ নামিয়ে লাশে লাঠি দ্বারা আঘাত করতে থাকে এবং লাশ বিকৃত করে। প্রথমে তার লাশ চেনা জানে, পরে চান্দ্রা সাহেবের ছোট ভাই এসে লাশ শরীরের একটি চিহ্ন থেকে শনাক্ত করেন, যেটি তার ভাই চান্দ্রা সাহেবের লাশ। দ্বিতীয় শহীদ হলেন আহমদ হোসেন সাহেব, তার সম্পর্ক উত্তর জাকার্তার সাথে, বয়স ছিল 31 বছর। 2002 সনে বয়াতের সৌভাগ্য হয়। স্ত্রী ছাড়া 4 সন্তান সন্ততি রেখে গেছেন। আহমদীয়তের সংবাদ পান 2000 সনে, খাজা খলিফাতুল মসিহ রাবে রহমাহুল্লাহ ইন্দোনেশিয়া যান। এক আহমদি বন্ধু তাকে বই দেন পড়ার জন্য, তিনি গভীর আগ্রহের সাথে তা পড়েন এবং 2 বছরের গবেষণার পর বয়াত করার সিদ্ধান্ত নেন। পরে তার স্ত্রীও বয়াত করেন এবং খুব দ্রুত আহমদীয়তের সত্যতার উপর অবিচলতার সাথে প্রতিষ্ঠিত। আহমদীয়ত গ্রহণের পূর্বে তিনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতেন না, কিন্তু আহমদীয়ত গ্রহণের পর তার পিতামাতা আনন্দিত হন, কেননা তার স্বভাব চরিত্র উন্নতি করে। তিনি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কোমল ব্যবহার করতেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেক উন্নতি করেন। তিনি বলেন যে আমি যখন তবলিগ করি স্বর্গীয় সাহায্য অনুভব করি এবং আল্লাহ তাআলা আমার চাহিদা পূরণ করেন, অভাব দূর করেন। একদিন টাকার প্রয়োজন দেখা দেয়, ঘরে ঘর ভাড়া দেওয়ার কথা ছিল, দৈনন্দিন কোনো কাজের জন্য পয়সার প্রয়োজন ছিল, অনেক দোয়া করেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি আসেন তাকে কাজের জন্য নিয়ে যায়, যে টাকা পেয়েছেন সেই টাকার মাধ্যমে তার অভাব মোচন হয়, জীবনে অন্যের কাজে আসার তারপরও বাসনা ছিল। তিনি স্বপ্নে দেখেন খলিফাতুল মসীহ আউয়াল, খলিফা সানি, খলিফা সালেস এবং খলিফা রাবে রাহিমাহুল্লাহকে দেখেন স্বপ্নে এবং সাক্ষাৎ হয় তাদের সাথে। তাবলীগের মাধ্যমে তিনি অনেক বয়াত করেছেন, বড় সাহসী ছিলেন। পরে অনেক পরে আসেন কিন্তু অনেকের তুলনায় এগিয়ে যান। তার তার শাহাদাতের ঘটনা হলো যখন আক্রমণ হয় তিনি মিশন হাউসে ছিলেন, বিরোধীরা ছুরি কাস্তে এবং লাঠি দ্বারা নির্দয়ভাবে আক্রমণ করে তার লাশ ঘরে আনা হয়। বারবার বিরোধীরা পুলিশ এবং মানুষের সামনে লাশে আঘাত করতে থাকে, পুলিশ তামাশা দেখে, তার লাশও চেনা যায়নি, তাকে অন্য খাদেম মনে করা হয় প্রথমে, কিন্তু পরে সঠিকভাবে যখন দেখা গেল তখন স্পষ্ট হল যে ইনি অরসন সাহেব, অন্য কোনো খাদেম নন। রনি পারসানি সাহেব শাহাদাতের সময় তার বয়স ছিল 35 বছর, 11 জানুয়ারি 2008 সনে বয়াত করেছেন, 2 বছর পূর্বেই বয়াত করেছেন। উত্তর জাকার্তার অধিবাসী ছিলেন, স্ত্রী ছাড়া 2 মেয়ে রেখে গেছেন, 5 এবং 6 বছর বয়স। বয়সের পূর্বে তিনি খুনি, ডাকাত এবং জুয়ারি ছিলেন। বর্ষনু সাহেব যিনি শহীদ হয়েছেন তার তাবলিগের মাধ্যমে ইনি আহমদের সম্পর্কে অবগত হন। এক রাতে স্বপ্নে দেখেন যে এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়, যিনি পাগড়ি পরিহিত ছিলেন। একদিন বর্ষনু সাহেবের ঘরে তার সাথে দেখা করতে আসেন, দেয়ালে হযরত মুসলিম ইসলামের ছবি দেখে বলেন যে তাকে আমি স্বপ্নে দেখেছি। এভাবে আহমদীয়তের কাছে আসেন, জামাতে বই পুস্তক পড়েন। 2008 সনে বরণী সাহেব বয়াতের সৌভাগ্য লাভ করেন, বয়াতের সৌভাগ্য পান। বয়াতের পর তার অবস্থাই পাল্টে যায়, তার স্ত্রী বিস্মিত ছিলেন যে রনি সাহেবের জীবনে আধ্যাত্মিক বিপ্লব কিভাবে আসলো। কোনো না কোনো তার পুণ্য খোদার দৃষ্টিতে পছন্দনীয় ছিল, যে কারণে আল্লাহ তাআলা এত বড় সম্মান তাকে দিয়েছেন এবং সত্য গ্রহণের তৌফিক দিয়েছেন পুরো পাপ পরিত্যাগের পর, বরং শাহাদাতের মর্যাদা পেয়েছেন। 5 বেলার নামাজ ছাড়াও তাহাজ্জুদও পড়তেন তিনি, আর জামাতি বই পুস্তক রীতিমতো পড়তেন, রীতিমতো চাঁদা দিতেন। অনেক বড় সাহসী মানুষ ছিলেন। 2 বছর বা যতটা সময় পেয়েছেন অনেক তবলিগ করেছেন, তার তবলিগের ফলে অনেক বয়াত হয়েছে। একটি গুরুত্বপূর্ণ কথা হল, বেশ কয়েকবার বলতেন যে শহীদ হিসেবে মৃত্যুবরণের বাসনা আমার, আল্লাহ তাআলা তার বাসনা পূর্ণ করেছেন। জনাব উরনি ও সারানি সাহেবের শাহাদত জনাব বর্ষন সাহেবের মতো হয়েছে, বিরোধীরা ছুরি কাস্তে এবং লাঠি দ্বারা আঘাত করে, আর এরপর একইভাবে অসম্মান করা হয় তার লাশের, তার চেহারা বিকৃত করা হয়। তো এরা তারা যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, যারা চিরস্থায়ী জীবন লাভ করেছেন, যারা আহমদিয়া আকাশের উজ্জ্বল নক্ষত্র, আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা উন্নীত করুন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং সাহস দেন এবং স্বয়ং তাদের হেফাজত এবং সুরক্ষার ব্যবস্থা নেন। ইন্দোনেশিয়া জামাতের প্রত্যেক ব্যক্তির ইমান আল্লাহ তাআলা পূর্বের তুলনায় দৃঢ় করুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যার যে কাশফের কথা উল্লেখ করতে গিয়ে হযরত সাহেবত আবদুল্লাহ দ্বীপের পদাঙ্ক অনুসরণকারী আরো কিছু মানুষের কথা উল্লেখ করেছেন, দূর দূরান্তের বসবাসকারী এই সমস্ত মানুষও তাদের অন্তর্ভুক্ত, যাদের অনেকেই আহমদী খলিফাদের কাউকে দেখেননি কিন্তু তাদের ইমানের দৃঢ়তা সত্যি দৃষ্টান্তমূলক। খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক অনুকরণীয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাশফের কথা আমি কোনো কোনো খুতবায় বলেছি, আবার বলছি, কাশফে তিনি বলেন যে কাশফে দিব্যদর্শনে আমি দেখেছি যে আমাদের বাগান থেকে সরুর একটি উঁচু শাখা কাটা হয়েছে। আমি বললাম যে এই শাখা মাটিতে রোপণ করো যেন তা বড় হয় এবং ফুল দেয়। তিনি বলেন যে আমি এর অর্থ এটি করি যে আল্লাহ তাআলা তাদের স্থলাভিষিক্ত অনেক মানুষ সৃষ্টি করবেন, অর্থাৎ সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাজিয়াল্লাহ আনহুর স্থলাভিষিক্ত অনেক এমন মানুষ সৃষ্টি করবেন। অতএব এই সমস্ত শহীদরা স্বীয় পদমর্যাদায় উপনীত হয়েছেন এবং অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন এবং এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিজ প্রভুর কাছে চলে গেছেন, উপস্থিত হয়েছেন। কাদিয়ান থেকে সহস্র মিল দূরে বসবাস করার সত্ত্বেও হযরত মসীহ মাউদ ইসলামের সত্যতার পক্ষে সাক্ষ্য দিয়ে গেছেন। কিন্তু আমরা যারা পিছনে রয়ে গেছি তাদের নিজেদের ইমানি অবস্থাকে সবসময় খতিয়ে দেখা উচিত। প্রত্যেক শাহাদাতের পর আমাদের অঙ্গীকার করা উচিত যে এই জুলম এবং অত্যাচারের ভয়ে বা কারণে নিজেদের ইমান তো নষ্ট হতে দেবই না, বরং ইমানের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোন প্রকারের এমন কোন কাজ করব না যার মাধ্যমে আমাদের ঐতিহ্য এবং আমাদের ধৈর্য কলঙ্কিত হতে পারে, আমাদের দেশের প্রতি আমাদের যে বিশ্বস্ততা তা যেন প্রশ্নমানে জর্জরিত না হয়। আমি যেভাবে বলেছি যে ইন্দোনেশিয়ান জামাত ইন্দোনেশিয়ার গঠনে ইন্দোনেশিয়ার স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিটি সদস্য যে দেশেই বসবাস করুক না কেন সেই দেশের প্রতি বিশ্বস্ত এবং বিশ্বস্ত হওয়া উচিত, থাকা উচিত আর সবসময় ইনশাল্লাহ থাকবে। বিশ্বস্ততার দাবি হল এই দোয়া করা যে আল্লাহ তাআলা আমাদের দেশগুলোকে অত্যাচারীদের থাবা থেকে মুক্তি দেন, এমন শাসক যেন আমাদের উপর না চাপান যারা দয়া প্রদর্শন করতে জানে না। জাগতিক ব্যবস্থা বা পরিকল্পনা মূলকভাবে আমরা আইনগত ব্যবস্থা নিই কিন্তু আইন হাতে নেই না। হ্যাঁ, আমরা আমাদের প্রভুর সামনে ঝুঁকে বিনত হই, আমরা আইনগত ব্যবস্থা নেওয়া থেকে বেশি আমাদের প্রভুর সামনে ঝুঁকি, তার কাছে দোয়া করি এবং আমাদের প্রভুর সাহায্যের উপরে আমরা নির্ভর করি, তার রহমতের উপর, রহমতেই হল আমাদের অবলম্বন। আর এখনো আমাদের রীতি অনুসারে আল্লাহ তাআলার সামনে ঝুঁকবো, সবসময় দোয়া করুন, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ করুন আমাদের একজনেরও যেন ঈমান দোদুল্যমান না হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গিয়ে এক জায়গায় বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, অবশেষে সকল শত্রু নিঃশেষ হয়ে গেছে। একটি সময় সন্নিকটে যখন তোমরা দেখবে যে এই দুষ্কৃতকারীদের কাউকে তোমরা দেখবে না, আল্লাহ তাআলা এই পবিত্র জামাতকে পৃথিবীতে বিস্তৃত করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি বলেন যদি খোদা তাআলা চাইতেন তাহলে এরা দুঃখ দিতে পারত না আর দুঃখ যাতনা দানকারীর জন্ম হতো না, কিন্তু আল্লাহ তাআলা এদের মাধ্যমে ধৈর্যের শিক্ষা দিতে চেয়েছেন বা ধৈর্য শেখাতে চান। তিনি বলেন যে ব্যক্তি দুঃখ দেয় সে হয়তো তওবা করে, যে হয়তো সে তওবা করবে বা সে ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে যারাই দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাদের কতকের হয়তো সংশোধন হবে এবং তওবা করবে বা তারা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। অতএব দোয়া এবং ধৈর্যের সাথে লক্ষ্য অর্জনের জন্য প্রত্যেক আহমদীর এগিয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য শক্তি দেন আর দুষ্কৃতকারীদের আল্লাহ তাআলা নির্মূল করুন। আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কৃত খোদার প্রতিশ্রুতি যেন পুরা হতে দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন এবং শত্রু শত্রুকে ধৃত করুন। আমাদের বিরোধীদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, এসব কিছু হযরত মসীহ মওউদের শত্রুতার কারণেই আজ আহমদীদের সাথে এরা এ ব্যবহার করছে। সর্বত্র মানুষ সীমা ছাড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা শত্রুকে শিক্ষণীয় নিদর্শনে পরিণত করুন আর খোদার দৃষ্টিতে যাদের সংশোধন হওয়া সম্ভব নয় আল্লাহ তাআলা সত্তর অচিরেই তাদের ধৃত করুন। যারা আহত তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা সত্তর তাদেরকে আরোগ্য দান করুন। তিনজন আহত আহমদি এখনো হাসপাতালে আছেন, দুজনকে রিলিজ করা হয়েছে আল্লাহ তাআলার ফজলে, তারা সুস্থ আছেন। ইন্দোনেশিয়ান আহমদিদেরকে আমি বিশেষভাবে বলতে চাই যে সারা বিশ্বের আহমদিদের দোয়া আপনাদের সাথে আছে। অনেক চিঠি আমি পাচ্ছি যাতে আপনাদের জন্য দুশ্চিন্তার কথা উল্লেখ করা হচ্ছে। এই জুলম এবং অত্যাচারের যেই হৃদয় বিদারক দৃশ্য বিভিন্ন ওয়েবসাইটে আহমদিরা দেখেছেন, তা প্রতিটি আহমদিকে এক বেদনা এবং ব্যাকুলতার সাগরে নিমজ্জিত করেছে। এই কারণে তারা আপনাদের জন্য দোয়া করছে। আল্লাহ তালা সকল আহমদের হেফাজত করুন, আল্লাহ তালা সকল অনিষ্ট থেকে দুষ্কৃতি থেকে সকল আহমদিকে রক্ষা করুন, শত্রুর ষড়যন্ত্র যেন তাদের বিরুদ্ধে বর্তায়। আমি এই সকল শহীদদের নামাজে জানাজা গায়েব পড়ব। একই সাথে গতকাল মরদানে যে ঘটনা ঘটেছে, পাঞ্জাব রেজিমেন্টে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে, সামরিক প্রশিক্ষণ নিচ্ছিল অনেকেই, সে হামলার ফলে অনেকেই মারা যায়। আমাদের এক আহমদি যুবক মনির আহমদ সাহেবও ছিলেন সেখানে, যিনি ভর্তি হয়েছেন, বেগোয়ালের অধিবাসী ছিলেন এবং প্রশিক্ষণ নিচ্ছিলেন, পাসিং আউট পেরিয়ড ছিল মনে হয়। তিনি ওতে শাহাদত বরণ করেন, তারও নামাজে জানাজা হবে। আল্লাহ তাআলা মাগফিরাত করুন। ইনি আমাদের দুইজন ওয়াকফে জিন্দেগি জনাব মোহাম্মদ আহমদ মনির এবং মোবাশ্বের আহমদ সাহেব মুরব্বী সিলসিলার ভাগ্নে ছিলেন। তার বয়স ছিল 21 বছর মাত্র। আল্লাহ তাআলা পিতা মাতাকে ধৈর্য দিন, সাহস দিন এবং মনোবল দান করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَذُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ